এক আল্লাহ এক বার্তা অধ্যায় এক। সত্য ক্রয় করা। সত্য ক্রয় করো, বিক্রয় করো না। নবী সুলাইমান, মেসাল 23:23। কল্পনা করুন যে আপনি একটি জনাকীর্ণ বাজারের মধ্যে দিয়ে হাঁটছেন, যেখানে শতকোটি মানুষ আপনার চারপাশে রয়েছে। হ্যাঁ, শতকোটি। চারিদিকে চোখ মেলে তাকালে হাজার হাজার দোকান ও বুথ দেখতে পাওয়া যায়। চারিদিক থেকে দোকান মালিকেরা ডাকছে, চিৎকার করছে, গানের সুরে ইবাদত করছে, তর্ক করছে, ওকালতি করছে। কেউ খুব আস্তে আস্তে, আবার কেউ খুব উচ্চস্বরে, প্রত্যেকেই ঠিক সেই জিনিসটাই দেওয়ার কথা বলছে যা আপনি কিনতে আসছেন। হাসবেন না। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের একটি এনসাইক্লোপিডিয়াতে একটি বিষয় প্রকাশ করেছে, যেখানে সারা বিশ্বে প্রায় 10,000 ভিন্ন ভিন্ন ধর্মের পরিচিতি রয়েছে, এবং ওই ধর্মগুলোর মধ্যে যে রকম হাজার হাজার দল বা ধর্ম সম্প্রদায় আছে সেগুলো অন্তর্ভুক্ত নেই। তাহলে আমরা কি ক্রয় করব? আমরা কার উপর ঈমান আনব? যদি একজন মাত্র সত্য আল্লাহ থেকে থাকেন, এবং যদি তিনি তার নিজের সম্পর্কে সত্য প্রকাশ করে থাকেন, ও তিনি যদি মানবজাতির জন্য তার পরিকল্পনার প্রকাশ করে থাকেন, তাহলে কিভাবে আমরা তা শনাক্ত করতে পারব? প্রায় 4,000 বছর আগে নবী আয়ুব একই ধরনের প্রশ্ন তুলেছিলেন। কিন্তু প্রজ্ঞা কোথায় পাওয়া যায়? সুবিবেচনার স্থানেই বা কোথায়? মানুষ এর মূল্য জানে না, এটি সোনা দিয়েও পাওয়া যায় না, তার মূল্য হিসাবে রূপার ওজন করা যায় না। সমস্ত কিছুর চেয়ে প্রজ্ঞা বেশি মূল্যবান। আয়ুব তার 28:13, 15 এবং 18 আয়াত। আমরা কি সারা জীবন এই বিষয়ে দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে দেব, নাকি আমরা সেই প্রজ্ঞা এবং একমাত্র আল্লাহর সত্য সম্পর্কে জানতে পারব? আমরা সেটাই খুঁজে বের করতে চলেছি। কিতাবুল মুকাদ্দাস গ্রিক শব্দ বিবলিয়া থেকে এসেছে, যার অর্থ হল কিতাবের কিতাব অথবা গ্রন্থাগার। প্রায় 2,000 বছরেরও বেশি সময় ধরে আদম, নূহ এবং ইব্রাহিমের মতো লোকদের মধ্য দিয়ে মৌখিক আলাপ করার পর আল্লাহ প্রায় 1500 বছরেরও বেশি সময় ও 40 জন লোককে ব্যবহার করেছেন তার সংবাদ লিখে রাখার জন্য। এই সংবাদ বাহকদের বলা হয় নবী বা প্রেরিত। নবী শব্দের আক্ষরিক অর্থ হল এমন ব্যক্তি যিনি কথা বলেন। প্রেরিত অর্থ হল সংবাদ বাহক। তারা যা লিখে গেছেন সেগুলো সব মিলিয়ে আজকে আমরা যা পেয়েছি তার নাম হল কিতাবুল মুকাদ্দাস। বিভিন্ন ধরনের শব্দ যেমন পাক কিতাবের অংশ, নবীদের লেখা এবং আল্লাহর কালাম ইত্যাদি শব্দগুলো কিতাবুল মুকাদ্দাস বোঝাতে ব্যবহার করা হয়। তৌরাত, জবুর শরীফ এবং ইঞ্জিলের সুখবর কিতাবের ভিতরের সুনির্দিষ্ট ভাগ নির্দেশ করে। আরবি ভাষায় এই কিতাবের অংশগুলোকে বলা হয় কিতাবুল মুকাদ্দাস, যার অর্থ হল পাক কিতাব। শত শত বছর ধরে সমস্ত পৃথিবীতে কিতাবুল মুকাদ্দাস অন্যান্য বইয়ের থেকে বেশি বিক্রি হয়েছে। আজকের দিন পর্যন্ত আংশিক হোক বা সম্পূর্ণ কিতাবুল মুকাদ্দাস প্রায় 2,400 বেশি ভাষায় অনুবাদ হয়েছে। প্রায় 1,940 ভাষায় এই বইয়ের অনুবাদ কাজ চলছে। এত বেশি ভাষায় অনুবাদ আর কোনো কিতাবের ক্ষেত্রে হয়নি। এর অসাধারণ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কিতাবুল মুকাদ্দাস হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম এবং ভয়যুক্ত কিতাব। বিভিন্ন দেশে বিশ্বনেতা ও সরকার, ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ প্রত্যেকেই সর্বকালের সেরা বিক্রেতাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এমনকি অনেক নাগরিকদের অধিকার নিয়ে নেওয়া হয়েছে। আজকের দিনেও কোনো কোনো জাতি এই নীতিমালা প্রণয়ন করছে, এমনকি কোনো কোনো খ্রিস্টিয়ান বা ইসাই দেশের জনসম্মুখে কোনো ক্লাসে বা প্রতিষ্ঠানে কিতাব পড়া নিষিদ্ধ করা হয়েছে। যখন আমি বৃদ্ধি পাচ্ছিলাম সেই সময়ে আমার বাবার একজন বন্ধু ছিলেন যার নাম ছিল রিচার্ড। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি পূর্ব ইউরোপে কমিউনিস্ট কারাগারে প্রতিনিয়ত অনিদ্রা ও ক্ষুধায় 14 বছর কাটিয়েছেন। তাকে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়েছে। ঠান্ডা কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। তার শরীরে জ্বলন্ত লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে এবং ছুরি দিয়ে আঁচর কেটে কষ্ট দেওয়া হয়েছে। আমি আমার নিজের চোখে তার শরীরের কিছু গভীর ক্ষত ও ভয়ানক দাগ দেখেছি। রিচার্ডের স্ত্রীকেও আটক করা হয়েছিল এবং তাকেও তার স্বামীর মতো অপরাধীদের মতো আচরণ করা হতো এবং জেলখানায় জোর করে শ্রমিকের কাজ করানো হতো। নিরস্বরবাদীদের ওই শহরে তাদের অপরাধ কি ছিল? তারা অন্যদের কিতাবুল মোকাদ্দস শিক্ষা দেওয়ার সময় ধরা পড়েছিলেন। আমার বন্ধু আলী একটি বড় সমস্যার মধ্যে ছিল। তার বাবা পরিবারের পুরুষদের নিয়ে একটি পারিবারিক সভার আয়োজন করেছিলেন। আমার বড় চাচা সেখানে উপস্থিত ছিলেন। ছোট ভাইদেরকে ভিতরে ডাকা হয়েছিল। বড় ছেলে আলীকে মাঝখানে বসানো হল। আলীর বাবা একটি হৃদয়স্পর্শী বক্তব্য দিলেন এবং এই রকম কিছু বলে শেষ করলেন, তুমি আমাদের পরিবারকে লজ্জায় ফেলেছ, তুমি আমাদের ধর্মের সাথে প্রতারণা করেছ, তোমাকে অবশ্যই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবং আর কোনোদিন তুমি ফিরে আসবে না, আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। কথার মাঝখানে চাচা বললেন, হ্যাঁ, তুমি যদি কালকের মধ্যে চলে না যাও তাহলে আমি তোমার সমস্ত কিছু ধরে রাস্তায় ফেলে দেব। এত রাগ কেন? প্রায় এক বছর ধরে কিতাবুল মোকাদ্দস পাঠ করার পর আলী কিতাবুল মোকাদ্দসের উপর ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন কি আছে যা কিতাবুল মোকাদ্দসকে একটি বিতর্কিত কিতাব করে তুলল? এমন কি কারণ রয়েছে যার জন্য সরকার এটিকে নিষিদ্ধ করে দিচ্ছে এবং এর উপর ঈমান আনার ফলে পিতামাতারা তাদের সন্তানদেরকে ত্যায্য করে দিচ্ছেন? শত শত একেশ্বরবাদীদেরকে কোন বিষয়টি পরিচালনা করছে যার জন্য তারা এই প্রাচীন লেখাকে অবজ্ঞা করে বা বাদ দিয়ে নাস্তিকদের সাথে তাদের স্থান ভাগাভাগি করছে? কিতাবুল মোকাদ্দস যে জীবন্ত, সক্রিয়, তীক্ষ্ণ এবং ন্যায্য, আল্লাহর কালাম কি এমন কিছু প্রকাশ করে? কেননা আল্লাহর কালাম জীবন্ত ও সক্রিয়, দুই দিকে ধার আছে এমন তলোয়ারের চেয়ে ধারালো এবং প্রাণ ও রুহ, গ্রন্থি ও মজ্জার গভীরে কেটে বসে এবং হৃদয়ের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে। ইব্রানী 4:12। কিতাবুল মোকাদ্দস। আমি এবং আমার স্ত্রী ও সন্তান আমাদের জীবনের বিগত 25 বছর পশ্চিম আফ্রিকার সেনেগালে কাটিয়েছি। আমাদের প্রতিবেশীরা ইসলাম ধর্ম অনুসরণ করতেন। ইসলাম মানে হল সমর্পিত বা আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ হল এমন ব্যক্তি যিনি সমর্পিত। মুসলিমরা যে কিতাবকে প্রচুর পরিমাণে সম্মান করে তা হল কুরআন। অনেকে কোরআনও বলেন। আমি যা লিখছি তা সেনেগাল ও সমগ্র বিশ্বের হাজার হাজার মুসলিম বন্ধু ও পরিচিতদের সাথে ব্যক্তিগত আলাপ থেকে সংগ্রহ করা। যদিও আমি কিতাবুল মুকাদ্দস ও কোরআন উভয় পড়েছি, কিন্তু এক আল্লাহ এক বার্তা কিতাবুল মুকাদ্দসের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। অনেক বছর আগে একজন সেনেগালীয় বন্ধু এবং আমি সেনেগালের উলফ ভাষায় 100টি কালানুক্রমিক রেডিও সিরিজ এর একটি অনুষ্ঠান সম্প্রচার শুরু করলাম। প্রত্যেকটি সম্প্রচারে একটি গল্প এবং কিতাবুল মোকাদ্দস থেকে নবীদের একটি বার্তা থাকত। কোনো কোনো শ্রোতা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কেন কোরআন থেকেও শিক্ষা দেই না? এখানে আমার উত্তর দেওয়া হল, এই দেশে শিশুরা কোরআন পড়তে শুরু করে যখন তাদের বয়স মাত্র 3 কি 4 বছর। কোরআনের শিক্ষক এবং স্কুল প্রত্যেকটি প্রতিবেশী এলাকায় পাওয়া যাবে, কিন্তু তৌরাত, যবুর শরীফ এবং ইঞ্জিল থেকে গল্প এবং বার্তাগুলোকে কে শিক্ষা দিতে সামর্থ্য এবং আগ্রহী? আপনি জানেন যে কোরআন এই কথা বলে যে কিতাবুল মোকাদ্দসের এই কিতাবগুলো আল্লাহর কাছ থেকে এসেছে, যা সমস্ত মানবজাতির জন্য পথ প্রদর্শন ও আলো দান করে এবং উপদেশকারী হিসাবে কাজ করে। সূরা 5:46। কোরআন আরো বলে যে, সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকো যা তোমার প্রতি আমি নাজিল করেছি, তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। সূরা 10:94। এবং যারা কিতাবুল মুকাদ্দাস বিশ্বাস করেন তাদের প্রতি কোরআন এই কথা বলে, হে আহলে কিতাবীগণ, তোমরা কোনো পথেই নও যে পর্যন্ত না তোমরা তৌরাত, ইঞ্জিল এবং যে গ্রন্থ তোমরা পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না করো। সূরা 5:68 আয়াত। একজন আহলে কিতাবীগণ হিসাবে যিনি এই কিতাব পড়েছেন এবং প্রায় 3 দশকের বেশি সময় ধরে তার উপর দাঁড়িয়ে আছেন, এটি আমার জন্য সুযোগ যাতে আমি আপনাদেরকে নবীদের এই গল্প ও বার্তাগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি যা আপনারা এখানে শুনছেন। এই শাস্ত্রাংশের অনেকগুলো অংশ আছে যা কোরআন নাজিল হওয়ার প্রায় 2000 বছর আগে লেখা হয়েছে এবং সত্য যা অন্য আর কোথাও পাওয়া যাবে না। আপনার বাবা মা হয়তো আপনাকে শিখিয়েছেন যে অপরিচিত লোককে কখনোই বিশ্বাস করবে না। তারা জানেন যে কোনো ব্যক্তিকে আপনি বিশ্বাস করার আগে তার ইতিহাস সম্পর্কে আপনার কিছু জানা দরকার। যাদেরকে আপনি বিশ্বাস করেন এমন কয়েকজন লোকের কথা চিন্তা করুন। আপনি কেন তাদেরকে বিশ্বাস করেন? আপনি তাদেরকে বিশ্বাস করেন কারণ অনেক সময় ধরে আপনি তাদেরকে বিশ্বস্ত হিসাবে জেনে এসেছেন। তারা আপনার প্রতি ভালো ব্যবহার করেছে, খারাপ নয়। যখন তারা আপনাকে বলেছেন যে তারা আপনার জন্য কিছু করবেন, তারা তা করে দেখিয়েছেন। যখন তারা আপনাকে কোনো কিছু দেওয়ার ওয়াদা করেছেন, তারা দিয়েছেন। আপনি জানেন যে তারা বিশ্বস্ত কারণ আপনি তাদের ইতিহাস জানেন। আল্লাহ বিভিন্ন পুরুষ, মহিলা ও শিশুদের সাথে কথা বলেছেন, এমন শত শত ঐতিহাসিক বর্ণনা কিতাবুল মুকাদ্দাসে উল্লেখ রয়েছে। প্রত্যেকটি কাহিনী আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তার সাথে যোগাযোগ, তার কালাম শোনা এবং হাজার বছর ধরে মানব ইতিহাসে তিনি যে কাজ করেছেন তা পর্যবেক্ষণ করার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। তিনি কেমন? হ্যাঁ, তিনি মহান। কিন্তু কোন দিক দিয়ে তিনি মহান? তিনি কি সঙ্গতিপূর্ণ? তিনি কি নিজেকে কখনো অস্বীকার করেছেন? তিনি কি তার ওয়াদায় বিশ্বস্ত? তিনি কি আমাদের সাথে প্রতারণা করেন? তিনি কি বিশ্বস্ত? তার এই কাহিনী, সমস্ত প্রশ্ন, এমনকি এর চেয়েও হাজারো বেশি উত্তর দেয়। কিতাবুল মুকাদ্দাস হচ্ছে আল্লাহ তাআলার কাহিনী যা শুধুমাত্র মানব ইতিহাসকেই বিশদভাবে বর্ণনা করে না, এটি তার কাহিনীর কথা বলে। ভালো কাহিনী সকলে পছন্দ করে। কিতাবুল মুকাদ্দাস শত শত কাহিনীতে পূর্ণ, যা সব মিলে একটিমাত্র কাহিনী এখন পর্যন্ত বলা সবচেয়ে মনোমুগ্ধকর কাহিনী। কিতাবুল মুকাদ্দাস আল্লাহ সম্পর্কে বর্ণনা করে এবং মানুষ হচ্ছে চূড়ান্ত রহস্যজনক কাহিনী। এমন একটি কাহিনী যেখানে আছে ভালোবাসা ও যুদ্ধ, ভালো ও মন্দ, দ্বন্দ্ব ও বিজয়। শুরুর উৎস থেকে ভবিষ্যতে যে ঘটনা ঘটবে সেই পর্যন্ত জীবনের সমস্ত বড় প্রশ্নের সন্তুষ্টিজনক ও যৌক্তিক উত্তর কিতাবুল মুকাদ্দাস দিয়ে থাকে। এর রয়েছে একটি চূড়ান্ত পর্যায় ও উপসংহার যা অন্য কিছুর মতো নয়। কয়েক বছর আগে যখন আমি আমাদের সেনেগালের বাড়িতে একটি দলের মধ্যে আল্লাহর কাহিনী বলা শেষ করলাম, সেই দলের একজন মহিলা তার অশ্রুসিক্ত চোখে আমাকে বললেন, ওয়াও, কি দারুণ কাহিনী! এমনকি যদিও লোকেরা আল্লাহর উপর ঈমান না আনে, তার পরেও তারা এই কথা স্বীকার করবে যে তিনি সর্বকালের সেরা কাহিনী লেখক। এই মহিলা এমনিই একটি আভাস পেয়েছিলেন যে পাঁচ কিতাবের কতগুলো অংশ একসাথে হয়ে এই কাহিনী উপস্থাপিত হয়েছে, যেখানে আল্লাহ নিজেই লেখক এবং নায়ক উভয়ই। কিতাবুল মুকাদ্দাস এখন পর্যন্ত বলা গল্পের চেয়ে বেশি মনোমুগ্ধকর একটি কাহিনী। এ পর্যন্ত যত কাহিনী বলা হয়েছে তার মধ্যে কিতাবুল মুকাদ্দাস সবচেয়ে বেশি আকর্ষণীয়, যা আল্লাহর কাছ থেকে এসেছে। অনেক বছর ধরে হাজার হাজার মুসলিমদের সাথে আমি কিতাবুল মুকাদ্দাসের বার্তা আলোচনা করেছি। তাদের মধ্যে অনেকেই আছে যারা আমার ব্যক্তিগত বন্ধু। অন্যদেরকে আমি ইমেলের মধ্য দিয়ে জানাতে পেরেছি। উভয় ক্ষেত্রেই আমাদের বেশিরভাগ আলোচনাই একটিমাত্র প্রশ্ন দিয়ে প্রকাশ করা যেতে পারে, একমাত্র সত্য আল্লাহর সংবাদ বা বার্তাটি কি? এই প্রশ্নটি বিভিন্ন উপায়ে আমার কাছে আসে। ইমেইলে আহমেদ নামের একজন লোক মধ্যপ্রাচ্য থেকে আমার কাছে লিখেছেন, ঈসা মসীহ হিসেবে এসেছিলেন এবং আমি তার উপর ঈমান আনি, কিন্তু তিনি কখনোই বলেননি যে তিনি আল্লাহ। মুহাম্মদ আসার পূর্ব পর্যন্ত তিনি ছিলেন আল্লাহর কাছে যাওয়ার একটি উপায় বা রাস্তা, কিন্তু তার পরবর্তীতে সমস্ত ঈসাইদের মুসলিম হতে হবে, কারণ যখন শেষ সময় ঈসা মসীহ ফিরে আসবেন তখন তিনি কোরআন অনুসারে রাজত্ব করবেন, আপনাদের ইঞ্জিল শরীফ অনুসারে নয়। ঈসা মসীহ কখনোই সলিবে মরেন নাই। আপনি যদি যুক্তিবাদী হন বা এমনকি যদি তিনি সলিবে মারাও যান, এর অর্থ কখনোই এমন হতে পারে না যে তা সমস্ত লোকের গুনাহ মুছে দেয়। এটি আমার কাছে বোকামির কথাবার্তার মতো। একইভাবে আপনি যদি এটা বলেন যে আল্লাহ তার একমাত্র প্রিয় পুত্রকে কোরবানি দিয়েছেন, তাহলে আমি আপনাকে বলব যে আল্লাহ কি নিজেই যথেষ্ট সমর্থ ছিলেন না যেন তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি না করে, তাকে কষ্ট না দিয়ে বরং নিজেই লোকদের কাছে তার কথা বলত ও তাদের গুনাহ মাফ করত? সমস্ত গুনাহগারদের বিষয়টা আমার কাছে তত গুরুত্ব বহন করে না। ইসলামই হচ্ছে একমাত্র খাঁটি ধর্ম যা এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং এই কারণেই আমি মনে করি যে এটি সত্য এবং এটাই হচ্ছে আল্লাহর দ্বারা পাঠানো সর্বশেষ ধর্ম। আপনি অনুমান করতে পারবেন না কোন নির্দিষ্ট বিষয়ে আল্লাহর মতামত কি হতে যাচ্ছে। কোরআন হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্য কাজ যা একজন নবীর কাছে পাঠানো হয়েছে। ঠিক আছে, কোরআনের সমান বা এর কাছাকাছি কোন একটি কালাম সৃষ্টি করে দেখান, আপনি কখনোই পারবেন না। এমনকি যদি আপনি আরবীয় উচ্চ পর্যায়ের কোন প্রভাবশালী ব্যক্তিও হয়ে থাকেন, তবুও সম্ভব নয়। তাছাড়া আপনার কিতাবুল মুকাদ্দাসেও মুহাম্মাদের আশা সম্পর্কে বলা হয়েছে, যিনি আসল ব্যক্তি। আমি যা বিশ্বাস করি ও জানি তা হল কিতাবুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভুল ও বিতর্কিত গ্রন্থ, যার পুস্তকগুলো নিজ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়েছে। বন্ধু, আপনাকে জানানোর জন্য বলছি যে আমি ইঞ্জিল শরীফ পাঠ করেছি, কোনো সত্য খোঁজার জন্য নয়, বরং ব্যক্তিগত ইচ্ছা থেকে, এবং একবার নয় দুইবার পড়েছি, এবং আমি দেখেছি যে পৃথিবীতে আর কোনো কিছুই নেই যা কোরআনের সামনে দাঁড়াতে পারে, যা আসলে আল্লাহর কালাম এবং তার ফেরেশতা দ্বারা মুহাম্মাদের কাছে পাঠানো হয়েছে। এবং আপনি যদি এর বিপক্ষের কোনো কিছু প্রমাণ করতে পারেন তাহলে করে দেখান। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আহমেদ। আহমেদ যে চ্যালেঞ্জ ও মন্তব্য করেছেন তা কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। আমাদের সৃষ্টিকর্তাও বিষয়টি হালকাভাবে নেন নাই, এবং আমাদেরও হালকাভাবে নেওয়া উচিত হবে না। নবীদের পুরাতন কিতাবে আহমেদ যে সমস্ত বিষয় উত্থাপন করেছেন তার সবগুলোর খুব পরিষ্কার উত্তর দেওয়া আছে, কারণ প্রত্যেকটি বিষয়ই আখেরি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত। একমাত্র সত্য আল্লাহর বার্তাটি কি? নবী আয়ুব একই ধরনের কিছু প্রশ্ন করেছিলেন। প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে? আয়ুব 28:12। কিভাবে একজন মানুষ আল্লাহর সামনে নির্দোষ হতে পারে? আয়ুব 9:2। হাজার হাজার বিঘ্নজনিত উত্তরে ভরা এই বিশৃঙ্খল পৃথিবীতে আমার কোনো উদ্দেশ্য নাই যেন আমি আমার নিজস্ব মতামত যোগ করি, কিন্তু তার পরিবর্তে আমি আপনাকে আমন্ত্রণ জানাই আমার সঙ্গে এই যাত্রায় অংশ নিতে, যেখানে আমরা কিতাবগুলোর মধ্য দিয়ে গিয়ে জীবনের কিছু গুরুত্বপূর্ণ চূড়ান্ত প্রশ্নের উত্তর আবিষ্কার করব। যখন আমরা একসাথে এই যাত্রায় ভ্রমণ করব তখন আমরা দেখতে পাব যে কিতাব অনুসারে কোনটি সত্য এবং আহম্মেদ ও অন্যান্য ব্যক্তিদের দ্বারা উত্থাপিত আপত্তিকর বিষয়ে নবীদের কি উত্তর রয়েছে তার প্রতিফলন করব। এই পরিচিতির অংশে প্রথম অংশ অধ্যায় এক থেকে সাত আমাদের যাত্রা শুরু হবে, যেখান থেকে কিতাবুল মুকদ্দস শুরু হয়েছিল, পৃথিবীর সৃষ্টির ইতিহাস থেকে। সেখান থেকে আমরা সময়ের সাথে ভ্রমণ করব এবং চূড়ান্ত অংশে প্রবেশ করব। দ্বিতীয় ও তৃতীয় অংশ অধ্যায় আট থেকে ৩০ পর্যন্ত। যাত্রার শেষ হবে বেহেশত দর্শনের মধ্য দিয়ে। এক আল্লাহ এক বার্তা পুস্তকটিতে তিনটি অংশ হিসেবে দেখা যেতে পারে। প্রথম অংশ হচ্ছে বাধার মুখোমুখি হওয়া, যা বেশিরভাগ লোকদেরকে কিতাবুল মুকদ্দস আবিষ্কারে বাধা প্রদান করে থাকে। দ্বিতীয় অংশ হচ্ছে মূল বার্তার আবিষ্কার করা, যা হল এই পর্যন্ত বলা সবচেয়ে উত্তম কাহিনী। তৃতীয় অংশটি ঠিক পর্দার পিছনের কথা বলে, যেখানে আমরা মানুষের জীবনে আল্লাহর মহৎ উদ্দেশ্য কি তার একটি পরিষ্কার ধারণা পাব। কোনো কোনো ভ্রমণকারীর প্রথম অংশটিকে তাদের যাত্রার প্রস্তুতির জন্য খুবই দরকারি হিসাবে পাবেন। তবুও যদি আপনি ইতিমধ্যেই জানেন যে নবীদের কিতাব বিশ্বাসযোগ্য, অথবা আপনি যদি আল্লাহর কাহিনী শুনতে উদ্বিগ্ন থাকেন এবং খুব সহজেই তার বার্তা বুঝতে পারেন, তাহলে আপনি সরাসরি দ্বিতীয় অংশে যেতে পারেন। যখন আপনি সম্পূর্ণ যাত্রাটি শেষ করবেন, তারপর আপনি প্রথম অংশে ফিরে আসতে পারেন। আপনি যদি ধীরগতিতে ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে এক মাস ধরে আপনি বইটির ৩০টি অধ্যায় পড়তে পারেন, দিনে একটি করে অধ্যায় পড়বেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে এই তীর্থযাত্রাটি আপনি রমজান মাসের ৩০ দিনে করতে পারেন। আপনি নিশ্চিন্তে এই নিয়ম অনুযায়ী পড়া চালিয়ে যেতে পারেন, কারণ কোরআনে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়েত গুমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এবং হে মুসলিম, তোমরা বলো যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই আনুগত্যকারী। কোরআন সূরা ২ অধ্যায় ২৫৬ আয়াত। যাত্রার জন্য আপনি যে রাস্তাই অবলম্বন করেন না কেন, এখানে একটিমাত্র গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, আর তা হল যখন আপনি শুরু করবেন, এই যাত্রার কোনো অংশই আপনি বাদ দিতে পারবেন না। প্রত্যেকটি নতুন ধাপ পূর্ববর্তী ধাপের উপর ভিত্তি করে তৈরি। এমনকি যদি আপনি তাৎক্ষণিকভাবে যা দেখছেন তা বুঝতে না পারেন, কোনো সমস্যা নেই, শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া চালিয়ে যান। যাত্রার কোনো কোনো অংশ খুব অদ্ভুত মনে হবে এবং কোনো কোনো অংশ অনেক কঠিন মনে হবে, কিন্তু রাস্তায় অনেক আনন্দদায়ক ও মজাদার খাবারও পাবেন। এটি কোনো বিষয় না যে কতগুলো বাধার সম্মুখীন আপনি হলেন, আপনি যাত্রা চালিয়ে যান। পৃথিবীতে অনেকে মনে করেন যে জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর, কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা কেউ জানে না। যেমন মানব জাতির উৎস কোথা থেকে, কেন আমি এই পৃথিবীতে, আমার শেষ কোথায়, কোনটি ঠিক আর কোনটি ভুল। বর্তমান সময়ে পশ্চিমা দেশগুলোতে এটি খুবই জনপ্রিয় বিবৃতি যে সব কিছুই আপেক্ষিক, অথবা এটা ভাবা ভুল যে একজন মানুষ সম্পূর্ণ সত্য জানতে পারে। এই বিবৃতিগুলো নিয়ে চিন্তা করতে কোনো ব্যক্তির পিএইচডি ডিগ্রিধারী হওয়া দরকার নেই। যদি কোনো নিখুঁত সত্য নাই থাকে, তাহলে কিভাবে ওই ব্যক্তিরা সবকিছু অথবা তার পরিবর্তে সবকিছু ভুল ইত্যাদি বিষয়ে জোরালো উক্তি দাঁড় করায়। আমরা এই জন্য কৃতজ্ঞ থাকতে পারি যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি মানব জাতির কাছে তাঁর সত্যকে প্রকাশ করেছেন, তিনি কোনো জনপ্রিয় মতামত ব্যক্ত করেন নাই। যারা সুচি হৃদয়ে তার খোঁজ করে, তাদেরকে তিনি বলেছেন, তোমরা সেই সত্য জানবে, আর সেই সত্যই তোমাদেরকে স্বাধীন করবে। ইউহন্না 8:32। কয়েক বছর আগে আমার প্রতিবেশী মুসা, 79 বছর বয়সী একজন রোগা বৃদ্ধ প্রতিবেশী, আমাকে বললেন যেন সপ্তাহে 3 দিন আমি তাকে কিতাবুল মুকাদ্দাস সম্পর্কে শিক্ষা দিতে তার বাড়িতে যাই। মুসা তার সমস্ত জীবন ধরে কোরআন পড়ে গেছেন, কিন্তু তিনি কখনোই মুসার তৌরাত শরীফ, দাউদের জবুর শরীফ ও ঈসা মসীহের ইঞ্জিল শরীফ পড়ার ব্যাপারে সময় নিয়ে বিবেচনা করেন নাই, যার সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে নির্দেশ করে যেন সমস্ত মুসলিমরা তা গ্রহণ করে এবং এর উপর ইমান আনে। মুসা একাগ্র চিত্তে শুনছিলেন। যখন আমরা প্রধান কাহিনীগুলো ক্রমানুসারে তাকে বলছিলাম এবং তিনি শিখলেন যে কিভাবে কলুষিত গুনাহগাররা সৃষ্টিকর্তা যিনি ন্যায়বিচারক তার দ্বারা ধার্মিক বলে গণ্য হতে পারেন, প্রত্যেকটি অংশেই মুসা আমাকে বলেছেন, প্রত্যেকটি অধ্যায়ের শেষে আমি মনে করি না যে আমি শুধু এটি অধ্যয়ন করেছি, আমি এটি ধ্যান করেছি। একদিন কিতাব থেকে একটি গুরুত্বপূর্ণ সত্য জানার পর নিশ্চিত হতাশার সাথে মুসা তার স্ত্রী ও মেয়েকে, যারা তার পাশেই বসা ছিলেন, তাদেরকে বললেন, কেন কেউ কেউ কখনো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের শিক্ষা দেয় নাই? পরবর্তীতে যখন মুসার প্রতিবেশী জানতে পারল যে মুসা একজন বিদেশির সাথে বসে কিতাবুল মুকাদ্দাস অধ্যয়ন করছে, সমালোচনা শুরু হয়ে গেল। আমার সেই বৃদ্ধ বন্ধুর প্রতি চাপ এত বেশি আসতে লাগল যে তিনি আমাকে বললেন যেন আমি আপাতত তার বাড়িতে আসা বন্ধ করি, আর তিনি বললেন আমি সত্যকে প্রত্যাখ্যান করছি না, কিন্তু আমার পরিবারের উপর যে চাপ আছে তা সহ্যের অতিরিক্ত। প্রায় 6 সপ্তাহ অপেক্ষা করার পর সমালোচনা বন্ধ করার জন্য আমার স্ত্রী ও আমি মুসার পরিবারে গেলাম। তিনি আমাদেরকে উষ্ণ স্বাগতম জানালেন এবং চিন্তা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমাদের ফিরে আসার আগে তিনি বললেন, গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আমার মৃত্যুর পূর্বে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মুসা কিছুটা বুঝতে পেরেছিলেন যে সত্য ক্রয় করো এবং তা বিক্রি করো না। গুরুত্বপূর্ণ বিষয় হল 4 মাস পর আমাদের সেই প্রিয় বন্ধু মারা গেল। আমার প্রশ্নের উত্তরে মুসা, আপনি যদি আজকে মারা যান তাহলে যখন আমাদের পুনরায় ডাকা হবে তখন আমরা একসাথে কোথায় থাকব? কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তিনি উত্তর দিলেন, আমি বেহেস্তে যাব। আপনি কিভাবে জানেন? আমি জিজ্ঞেস করলাম। দুই হাতে কিতাবখানা আঁকড়ে ধরে তিনি উত্তর দিলেন, কারণ আমি এটি বিশ্বাস করি। আমি এই যাত্রাটি তাদের জন্যই উৎসর্গ করছি যারা মুসার মতো মৃত্যুর আগে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চান। একমাত্র সত্য আল্লাহ আপনাদেরকে রহমত দান করুন, তিনি নিজ হাতে আপনাদেরকে বহন করুন এবং সমস্ত বাধাকে অতিক্রম করতে সাহায্য করুন। একটি সঠিক ও পরিষ্কার বোধশক্তি দান করুন যেন আপনি তাকে চিনতে পারেন এবং তিনি আপনার জন্য কি করেছেন তা বুঝতে পারেন। যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে তখন আমাকে জানতে পারবে। ইয়ারমিয়া 29:13। এটি হচ্ছে আপনার জন্য আল্লাহর নিশ্চিত প্রতিজ্ঞা।